শুরু হলো বাংলা অনুষ্ঠান
এবং শুভেচ্ছা। আমি সরকার কবিরউদ্দিন, আর আমার সঙ্গে রয়েছেন সেলিম হোসেন, রয়েছেন আনিস আহমেদ। আমাদের সবার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমাদের আজকের এই অনুষ্ঠানে রয়েছে বাংলাদেশের ওয়াশিং অনুষ্ঠানে রয়েছে বাংলাদেশ গার্মেন্টস নিয়ে একটি রিপোর্ট।
একটা মানুষ খেলার মাঠে সফল, তিনি যখন রাজনীতিতে দেশ পরিচালনা করবেন, তিনি নিশ্চয়ই চাইবেন যে সেইখানেও তিনি সাফল্য বয়ে আনবেন।
জি, যেমনটি কিনা শুনছিলেন, পাকিস্তানের নির্বাচন নিয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া রিপোর্ট শুনলেন। একই বিষয় নিয়ে ভারতের প্রতিক্রিয়ার রিপোর্ট রয়েছে।
ক্রিকেট ক্যাপ্টেন হিসেবে এত জনপ্রিয় হয়েও ভোটে নেমে বারবার যার জামানত বাজেয়াপ্ত হয়েছে, এবার হঠাৎ তিনি জয়ী হয়ে একেবারে প্রধানমন্ত্রীর আসনে বসে পড়ছেন, এতেই বোঝা যাচ্ছে ওঁর পেছনে সেনাবাহিনীর মদত আছে।
এবং সেই সঙ্গে অন্যান্য রিপোর্ট রয়েছে, যেমন যেমন রিপোর্ট আসবে আপনাদেরকে সে সম্পর্কে জানাবো। তো এখন সেলিম হোসেন, কোথায় যাব
আমরা? বিশ্ব সংবাদ শুনি আগে আমি আমাদের কাছে।
অবশ্যই, বিশ্ব সংবাদ শোনাচ্ছেন আনিস আহমেদ। আনিস, শুরু করুন।
হ্যাঁ, ধন্যবাদ। আজকের প্রথম খবরটি হচ্ছে তালিবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি আলোচনা হয়েছে, সেই বিষয়ে তালিবান যেটি দাবি করছে সেই খবরটি দিয়ে শুরু করছি আজকের এই বিশ্ব সংবাদের পর্যায়ে।
অবশ্যই,
তালিবান এই খবরটি নিশ্চিত করেছে যে এই সপ্তাহের কাতারে তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনা হয়েছে, যাতে করে আলোচনার মাধ্যমে 17 বছর ধরে চলে আসা আফগান যুদ্ধের অবসান ঘটানো যায়। তালিবানের একজন শীর্ষ কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে বলেছেন যে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পররাষ্ট্র দপ্তরের উপপররাষ্ট্রমন্ত্রী অ্যালিস ওয়েলস দোহায় ওই বৈঠকে যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। নাম প্রকাশ করা হবে না এই শর্তে বিদ্রোহীদের ওই কর্মকর্তা বলেন যে প্রাথমিক ও সংলাপে আগামীতে তালিবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ ও বৈঠকের প্রারম্ভিক বিষয়গুলোর উপর শুধু আলোকপাত করা হয়। তিনি বলেন সামগ্রিকভাবে ওই বৈঠকের পরিবেশ ছিল খুবই ভালো এবং আলোচনাগুলো ছিল ফলপ্রসূ, তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি। কাতারের রাজধানীতে সোমবারের ওই যুগান্তকারী বৈঠকের খবর এই সপ্তাহে আরও আগের দিকে যুক্তরাষ্ট্রের পত্রপত্রিকায় প্রকাশিত হয়, তবে এ পর্যন্ত সরাসরিভাবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা কিংবা তালিবান এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আফগান বিদ্রোহীদের সঙ্গে বৈঠকের খবর সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। এই সম্পর্কে প্রশ্ন করা হলে পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা বলেন যে আফগান সরকারের সঙ্গে নিবিড় পরামর্শের মাধ্যমে শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র বিভিন্ন দিক এবং সম্ভাবনা খতিয়ে দেখছে। ওদিকে আফগানিস্তানের পূর্বাঞ্চলের কর্মকর্তারা বলছেন যে জঙ্গিরা একটি ধাত্রী প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালিয়েছে। কর্তৃপক্ষ বলছে যে আজ নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদের মধ্যাঞ্চলে বিস্ফোরণ ঘটেছে এবং রয়ে রয়ে বন্দুকের গুলিরও শব্দ শোনা যায়। ধাত্রী প্রশিক্ষণার্থীদের অনেকেই ওই অঞ্চল থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় বলে প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ হোগিয়ানি বলেন। তাৎক্ষণিকভাবে এই হামলার দায় অবশ্য কেউ স্বীকার করেনি। সাম্প্রতিক সময়ে এরকম আক্রমণের দায় স্বীকার করেছে কথিত ইসলামিক স্টেট গোষ্ঠী। কুর্দি সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক কাউন্সিল বা এসডিসি সিরিয়ার সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বলছে যে তারা সে দেশে 7 বছর ধরে চলে আসা সহিংসতার অবসান ঘটাতে সরকারের সঙ্গে সহযোগিতা করে যাবে। দামেস্কে ওই বৈঠক শেষে আজ এসডিসি বলেছে যে একটি গণতান্ত্রিক ও স্বায়ত্তশাসিত সিরিয়া প্রতিষ্ঠার পথচিত্র তৈরির ব্যাপারে তারা একত্রে কাজ করতে রাজি হয়েছেন। এটি ছিল সিরিয়ার রাজধানীতে এসডিসির প্রথম ঘোষিত সফর, যাতে এই আভাস পাওয়া যায় যে কুর্দি কর্তৃপক্ষ প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে যোগাযোগের পথ খোলা রাখতে চায়। এসডিসি সিরিয়ার ভেতরে তাদের নিজস্ব অঞ্চলের স্বায়ত্তশাসন সংরক্ষণের জন্য আসাদ সরকারের সঙ্গে রাজনৈতিক সমঝোতায় পৌঁছতে চায়। কুর্দি কর্তৃপক্ষ, যারা কিনা সিরিয়ার 1/4 নিয়ন্ত্রণ করে, তারা 7 বছরব্যাপী এই লড়াইয়ের সময় আসাদের সঙ্গে সংঘাত এড়িয়ে গেছে এবং কখনো কখনো বিদ্রোহী সহ অভিন্ন শত্রুর বিরুদ্ধে লড়াই করেছে। ওই সব বিদ্রোহীকে সরকারি বাহিনী রাশিয়া ও ইরানের সাহায্যে ক্রমশই পরাস্ত করছে। বাংলাদেশের তৈরি পোশাকের কারখানাসমূহের অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি দেখভাল করবার লক্ষ্যে গঠিত ইউরোপীয় পোশাক আমদানিকারকদের সংগঠন অ্যাকর্ড তাদের কার্যক্রম সমাপ্ত করার জন্য তাদের অবস্থানের মেয়াদ বৃদ্ধির আহ্বান জানিয়েছে। বিষয়টির উপর ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
অ্যাকর্ড এক বিবৃতিতে বাংলাদেশে তাদের অবস্থানের মেয়াদ 3 বছর বাড়ানোর পক্ষে যুক্তি তুলে ধরে তাদের প্রস্থানের পর তারা যে কাজ করত তার তদারকির জন্য বাংলাদেশ সরকার যে শক্তিশালী সংস্কার সমন্বয় সেল RCC গঠন করেছে তার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। 2013 সালে রানা প্লাজা ধসের পর ইউরোপ এবং উত্তর আমেরিকার পোশাক আমদানিকারকরা বাংলাদেশের পোশাক কারখানাসমূহের নিরাপত্তা নিশ্চিতের কাজ তদারক করতে যথাক্রমে অ্যাকর্ড এবং অ্যালায়েন্স নামে দুইটি সংগঠনকে 5 বছরের জন্য নিয়োগ দিয়েছিল, যার মেয়াদ গত মে মাসে শেষ হয়। অ্যাকর্ড এবং অ্যালায়েন্স তাদের কার্যক্রম শেষের জন্য বাংলাদেশে আরো 3 বছর থাকার সিদ্ধান্ত নিলেও বাংলাদেশ সরকার তাদেরকে আগামী ডিসেম্বর পর্যন্ত থাকার অনুমতি দিয়ে এরপর আর মেয়াদ বৃদ্ধি করা হবে না বলে সাফ জানিয়ে দেয়। সরকার বলেছে তারা চলে গেলে RCC বাকি যে কাজ রয়েছে তা সমাপ্ত করতে সমর্থ হবে। তবে ইউরোপের প্রায় 250 ব্র্যান্ড অ্যাকর্ডভুক্ত থাকলেও 180টির মতো ব্র্যান্ড অ্যাকর্ডের বাংলাদেশে অবস্থান করার পক্ষে মত দিয়েছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। তারা বলেছে শ্রমিকরা অনিরাপদ অবস্থায় থাকলে বাংলাদেশ থেকে পোশাক কেনার বিষয়ে তাদের সুনামের ঝুঁকি থেকে যাবে, সেক্ষেত্রে তারা বাংলাদেশ থেকে পোশাক কেনার বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
পাকিস্তানের সদ্য সমাপ্ত নির্বাচন এবং নির্বাচনে পাকিস্তানের তেহরিকে ইনসাফ পার্টির নেতা ইমরান খানের বিজয় ও এককালের আন্তর্জাতিক ক্রিকেট তারকার এ সাফল্য বাংলাদেশে কিভাবে দেখা হচ্ছে তা নিয়ে কিছুক্ষণ আগে সেলিম হোসেন আপনি সম্ভবত কথা বলেছিলেন।
জি
হ্যাঁ, ঢাকার সাংবাদিক, ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকারের সঙ্গে। তো সেই সাক্ষাৎকারটি আমরা বিস্তারিত শুনবো খানিক বাদে, কিন্তু এখন দিলু খন্দকার এই সংক্রান্ত যে সংবাদ দিচ্ছেন সেটিই শোনা যাক।
বাংলাদেশের তেমন একটা প্রতিক্রিয়া নেই, কারণ ক্রিকেট মাঠের একজন তারকা পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এটা সে দেশের জন্য খুবই বড় খবর, কোনো সন্দেহ নেই। কারণ বাংলাদেশের জাতীয় সংসদে অনেক খেলোয়াড়ই কিন্তু সময় সময়ে তারা MP হয়েছেন। এটা ইমরান খানের ব্যাপারটাও ঠিক তাই, কারণ ইমরান খানের এদেশে অনেক অনুগ্রাহী আছে যারা ইমরান খানের ক্রিকেট মেধাটাকে সম্মান করেন, শ্রদ্ধা করেন।
আমার
ক্রিকেট মাঠে তার যে সাফল্যটা এখন কিন্তু এদেশের মানুষ উৎসুক হয়ে দেখবেন যে রাজনীতিবিদ ইমরান খান তার এই প্রশাসনিক এসে কতটা সফল হতে পারেন, সেটাই কিন্তু এখন দেখার বিষয়।
যেমনটি বলছিলাম একটু আগে যে এই বিষয়ে আরও বিস্তারিত সাক্ষাৎকার এবং কথাবার্তা রয়েছে সেলিম হোসেনের সঙ্গে দিলু খন্দকারে, এটি শুনবেন আপনারা বিশ্ব সংবাদের পর। এবার চলে যাচ্ছি অন্যান্য খবরে। ওয়াশিংটনের সাবেক আর্চ বিশপ থিওডোর ম্যাকেরিক, যার বিরুদ্ধে যৌন হয়রানি করার অভিযোগ রয়েছে, তিনি কার্ডিনাল হিসেবে পদত্যাগ করেছেন বলে আজ ভ্যাটিকান জানিয়েছে। আজ ভ্যাটিকানে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে যে পোপ ফ্রান্সিস ওই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। ক্যাথলিক গির্জার অন্যতম একজন প্রধান ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ ওঠে যে প্রায় 50 বছর আগে তিনি নিউ ইয়র্কে যখন যাজক ছিলেন তখন একজন কিশোরীর সঙ্গে যৌন অসদাচার করেন। আমেরিকার গির্জা কর্মকর্তারা গত মাসে এটা নির্ধারণ করেন যে তাঁর বিরুদ্ধে এই অভিযোগ বিশ্বাসযোগ্য। সেই থেকে গত এক দশকে এই কার্ডিনালের বিরুদ্ধে যৌন অসদাচার এবং হয়রানির আরও অভিযোগ রয়েছে। তাঁর এই অশালীন আচরণের শিকারদের মধ্যে ছিলেন 3 জন তরুণ যাজক এবং 1 জন অপ্রাপ্ত বয়সী ছেলেও। অনেক লোকই অভিযোগ করেছেন যে নিউ জার্সির সমুদ্র সৈকতের কাছে এক বাড়িতে তিনি তাদেরকে তাঁর সঙ্গে রাত্রি যাপনে বাধ্য করেন। 88 বছরের বয়সী এই লোক হচ্ছেন যুক্তরাষ্ট্রের ক্যাথলিকদের সর্বোচ্চ পদধারী, যাকে যৌন হয়রানির অভিযোগে পদচ্যুত করা হল। মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে যে ইরানের আদালত 8 জন বাহাইকে দীর্ঘমেয়াদের জন্য কারাদণ্ড দিয়েছে। বাহাই হচ্ছে ইরানের ধর্মীয় সংখ্যালঘু, যারা ওই শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশে কয়েক দশকের বৈষম্যের শিকার হয়েছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট বার্তা সংস্থা বলেছে যে মধ্যাঞ্চলের ইয়াস্ত শহরে একটি আপিল আদালত 6 জন বাহাই পুরুষ এবং 1 জন বাহাই নারীর কারাদণ্ডের খবরটি নিশ্চিত করেছে। তবে ওই প্রতিবেদনে এই 7 জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কী ছিল কিংবা আদালত ঠিক কবে তাদের শাস্তি নিশ্চিত করে সে সম্পর্কে কিছুই বলা হয়নি। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ করছি।
জি, আমরা পরে আবার আনিস আহমেদের কাছে যাব অনুষ্ঠানের শেষ প্রান্তে সংক্ষিপ্ত সংস্করণে।
নিশ্চয়ই, ধন্যবাদ।
ভয়েস অফ আমেরিকার এ বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। সেলিম হোসেন, আমরা যেমনটি কিনা আগেও বলেছি এবং আনিস আহমেদও বিশ্ব সংবাদে যেটা কিনা বললেন যে আমরা অনুষ্ঠানের এই পর্বে পাকিস্তানের সদ্য সমাপ্ত নির্বাচনে ইমরান খানের বিজয় নিয়ে একটি রিপোর্ট শোনাব শ্রোতাদেরকে। তো এই রিপোর্ট কার, সে সম্পর্কে আচ্ছা
রিপোর্টটি আনিস আহমেদ যেমনটি বিশ্ব সংবাদে বললেন যে দিলু খন্দকার বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত ক্রীড়া সাংবাদিক,
বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক।
হ্যাঁ, দিলু খন্দকারের সঙ্গেই আমি কথা বলেছি মূলত, কারণ ইমরান খান বিশ্বের একজন জনপ্রিয় ক্রিকেট তারকা ছিলেন, এখনো আছেন। তিনি সাবেক বিশ্ব পাকিস্তানকে চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়ন করার অধিনায়ক ছিলেন তিনি সেই বছর। তো বাংলাদেশে তার প্রতিক্রিয়া কি, এটাই মূলত জানার জন্য দিলু খন্দকারকে বেছে নিয়েছিলাম। দিলু খন্দকারকে নেওয়ার কারণ হচ্ছে, দিলু খন্দকার ইমরান খানের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেছেন, তার সঙ্গে নানান বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন, তাকে খুব কাছে থেকে দেখেছেন।
জি,
তো শোনা যাক এখন রিপোর্ট কথোপকথন। দিলু খন্দকার, স্বাগত জানাচ্ছি আজকের অধিবেশনে আমাদের। মূলত পাকিস্তানে নির্বাচনের পর নতুন একজন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন যিনি, তিনি হচ্ছেন একজন আন্তর্জাতিক সাবেক ক্রিকেট তারকা ইমরান খান। তো বাংলাদেশে এটার প্রতিক্রিয়া কি?
বাংলাদেশের তেমন একটা প্রতিক্রিয়া নেই, কারণ ক্রিকেট মাঠের একজন তারকা পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এটা সে দেশের জন্য খুবই বড় খবর, কোনো সন্দেহ নেই। কারণ বাংলাদেশের জাতীয় সংসদে অনেক খেলোয়াড়ই কিন্তু সময় সময়ে তারা এমপি হয়েছেন, এখনও যে পার্লামেন্ট রয়েছে সেখানেও কিন্তু আছেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়, তিনি কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য। এবং এই সরকারে বা আওয়ামী লীগ সরকারের উপক্রিয়া প্রতিমন্ত্রী আরিফ খান জয় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়। তো এরকম কিন্তু আরো অনেকেই ছিলেন যারা খেলাধুলার মাঠ ছেড়ে রাজনীতির মাঠে এসে তারা সংসদ সদস্য হয়েছেন এবং দেশের জন্য কাজ করছেন। এটা ইমরান খানের ব্যাপারটাও ঠিক তাই, কারণ ইমরান খানের এদেশে অনেক অনুগ্রহী আছে যারা ইমরান খানের ক্রিকেট মেধাটাকে সম্মান করেন, শ্রদ্ধা করেন। বাট আবার অনেকেই রাজনীতিক ইমরানকে তেমনভাবে একটা পছন্দ করেন না। এরকম যে যেমন খেলোয়াড় ইমরান খানের যত জনপ্রিয়, রাজনীতিবিদ ইমরান খান তেমন জনপ্রিয় খুব বেশি এটা বলা যাবে না। তবে ইমরান খানের একটা আলাদা পরিচয় রয়েছে সারা দুনিয়াতে, ক্রিকেটার ইমরান খান পাকিস্তানের বিশ্ব চ্যাম্পিয়ন দলের অধিনায়ক, পাকিস্তান ক্রিকেটের অনেক জয়ের নায়ক, এবং তিনি নিজে একজন চৌকস ক্রিকেটার, অলরাউন্ডার, ফাস্ট বোলার, ব্যাটিং ভালো করতেন, তার ক্যাপ্টেন্সিতে পাকিস্তান অনেক বড় বড় সাফল্য নিয়েছিলেন। ক্রিকেট মাঠে তার যে সাফল্যটা, এখন কিন্তু এদেশের মানুষ উৎসুক হয়ে দেখবেন যে রাজনীতিবিদ ইমরান খান তার এই প্রশাসনিক এসে কতটা সফল হতে পারেন, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। আর আমরা যারা ক্রীড়া সাংবাদিক তারা কিন্তু আশা করব যে ইমরান খান নিশ্চয়ই ক্রিকেটের জন্য আরও বেশি কাজ করবেন, তার দেশের ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেটে এবং আন্তর্জাতিক পরিসরে পাকিস্তানের পাশাপাশি উপমহাদেশের দেশগুলি আরও ভালো করবে, সেই দিকে তার একটা প্রচ্ছন্ন দৃষ্টি থাকবে, এটা কিন্তু আশায় করা যায়। এবং এদেশের
আমি একটি প্রশ্ন করতে যাচ্ছিলাম, সেটি হলো যে ক্রিকেটার ইমরান খান আপনি বললেন যে রাজনীতিবিদ হিসাবে কতটা সফল হবে সেটি সময় বলে দেবে, যার কারণে দেখা গেছে প্রায় 20-22 বছর তাকে চেষ্টা করতে হয়েছে রাজনীতি করে এই পর্যায়ে আসতে, এবং শেষ পর্যন্ত তিনি অনেকটা সফলতার দিকে এগিয়েছেন। তবে এই পাকিস্তানের জাতীয় নির্বাচনে তার পেছনে সেনাবাহিনীর একটি শক্তি কাজ করছে এবং তার কাজকর্মে ভবিষ্যতে তিনি দায়িত্ব নেয়ার পরে দারিদ্র বিমোচন এবং দুর্নীতি দূর করার যে প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলোতে কতটা প্রভাব ফেলবে? আপনি কি মনে করেন যে খেলোয়াড় হিসেবে তিনি যেরকম স্বাধীনভাবে খেলেছেন রাজনীতি সেটা করতে পারবেন দেশ পরিচালনায়? সেটি
খুবই কঠিন প্রশ্ন, কারণ ক্যাপ্টেন ইমরান খানকে আমরা দেখেছি তিনি যেভাবে দলের একাদশ সাজাতেন, দলের প্লেয়ারদের নির্বাচন করতেন, সেখানে তার একটা প্রচ্ছন্ন ক্ষমতা ছিল, স্বাধীনতা ছিল। বাট দেশ পরিচালনার ক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রী হিসাবে কোয়ালিশন সরকার যদি হয় কিংবা তার মন্ত্রী পরিষদের সাথে পরামর্শ করে তাকে দল রাষ্ট্র পরিচালনা করতে হবে, এটা কিন্তু টোটালি ডিফারেন্ট থিং। কারণ ক্রিকেটার ইমরান খান, ক্যাপ্টেন ইমরান খান যতটা স্বাধীনভাবে ক্রিকেট মাঠে একাদশ সাজিয়েছেন, দল পরিচালনা করেছিলেন, স্ট্র্যাটেজি সাজিয়েছিলেন, সেটা কিন্তু এখানে ওইভাবে কাজ করতে পারবেন বলে বলা কঠিন, কারণ সেটা কিন্তু সময়ের হাতেই ছেড়ে দেওয়া ভালো। তবে আমরা যারা স্পোর্টস জার্নালিস্ট, যারা ইমরান খানের খেলা দেখেছি, ইমরানের খেলা কভার করেছি, ইমরানের সাথে বিভিন্ন সময়ে ক্রিকেট নিয়ে আলোচনা করেছি, তারা কিন্তু একটা কিছু আশা করব যে যেহেতু একজন ক্রিকেটার প্রধানমন্ত্রী হয়েছেন, ক্রিকেট খেলাটার সম্প্রসারণে উন্নয়নে তার ভূমিকা আরও জোরালো থাকবে, এটা কিন্তু আমরা আশা করব। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে এখন যে নিউট্রাল আম্পায়ার, থার্ড আম্পায়ার, এগুলি কিন্তু সব ইমরান খানের দাবি ছিল। তিনি কিন্তু খুবই ভোকাল ছিলেন যে তৃতীয় দেশের আম্পায়ার, নিরপেক্ষ আম্পায়ার নিয়োগ করতে হবে। এটা কিন্তু তার এই ভোকাল, তার এই চিন্তাধারাটাই কিন্তু পরে আইসিসি ইমপ্লিমেন্ট করেছিল, তিনি একটা দিক নির্দেশনা দিয়েছিলেন। ঠিক সেভাবে হয়তো তার ক্রিকেট মেধাটাকে, তার লেখাপড়ার মেধাটাকে তিনি হয়তো তার রাজনৈতিক ক্ষেত্রেও এই সার্থকতার জন্য প্রয়োগ করবেন, এটাই তো স্বাভাবিক। কারণ একটা মানুষ খেলার মাঠে সফল, তিনি যখন রাজনীতিতে দেশ পরিচালনা করবেন, তিনি নিশ্চয়ই চাইবেন যে সেইখানেও তিনি সাফল্য বয়ে আনবেন। এখন সেটাই শুধু দেখার, আমরা বাইরের থেকে দেখতে পারবো যে তিনি কীভাবে তার দেশটা পরিচালনা করেন, তার সরকার পরিচালনা করেন, সেটা তার জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসেবেই কাজ করবে বলে আমি মনে করি।
অসংখ্য ধন্যবাদ দিলু খন্দকার, ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য
ধন্যবাদ।
জি, ক্রিকেটার টার্নড পলিটিশিয়ান, ভিন্ন দুটি সত্তা। ইমরান খান ক্রিকেটার, ক্রিকেট তারকা, ইমরান খান রাজনীতিবিদ। বাংলাদেশেও ক্রীড়াঙ্গনে ইমরান খান নিয়ে একরকমের আলোচনা হয়, রাজনীতি অঙ্গনে ভিন্নতর আলোচনা হতে পারে, হয়েছেও, হচ্ছেও। একই পরিস্থিতি ভারতের ক্ষেত্রেও, ভারতেও ক্রীড়াঙ্গনে ইমরান খানকে একভাবে দেখা হচ্ছে এবং রাজনীতি অঙ্গনে আরেকভাবে দেখা হচ্ছে, তাই না সেলিম?
জি, আমাদের সংবাদদাতা যেরকম দীপঙ্কর,
হ্যাঁ, এখন দেখা যাক যে দীপঙ্কর চক্রবর্তী কী বলেন এ সম্পর্কে।
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট ক্যাপ্টেন ইমরান খান সে দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন জেনে ভারতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, কেউ খুশি কেউ সন্দিহান। ভারত পাকিস্তান ক্রিকেট খেলার মাঠে সবসময় একটা যুদ্ধ ভাব থাকে, কিন্তু মাঠের বাইরে দুই দেশের খেলোয়াড়দের মধ্যে যেমন বন্ধুত্ব আছে, ক্রিকেট অনুরাগীদের মধ্যেও তেমন দুই দেশের ক্রিকেটারদেরই ভক্ত আছেন। এরকমই একজন ইমরান ভক্ত কলকাতার সাংবাদিক অর্ক দাস। তার মতে ইমরান খানের নেতৃত্বদানের ক্ষমতা এবং ভদ্র জনোচিত ব্যবহার পাকিস্তান ও ভারত দুই দেশের জন্যই মঙ্গলজনক হবে।
80-90 দশকের ভারতীয় ক্রিকেট প্রেমী হয়ে ইমরান খানের ফ্যান হওয়াটা অত্যন্ত ন্যাচারাল একটি ঘটনা ছিল। আমরা পাকিস্তানের সঙ্গে ভারতের বহু ক্রিকেট টুর্নামেন্ট হাড্ডাহাড্ডি লড়াইয়ের খেলা দেখেছি, দেখেছি পাকিস্তানকে ওয়ার্ল্ড কাপ জিততে ইমরান খানের ক্যাপ্টেন্সিতে, এবং আমাদের কাছে এবং আমার কাছেও ইমরান খানের অনফিল্ড ক্যারিজমা, ওনার বোলিং অ্যাকশন, ওনার লিডারশিপ কোয়ালিটি অ্যান্ড জাস্ট দ্য ওয়ে হি ক্যারিড হিমসেলফ, এই সব কিছুই মনে হয়েছে যেন জেন্টলম্যানস গেম, ক্রিকেট যাকে বলা হয় জেন্টলম্যানস গেম, সেটার একটি জ্বলন্ত উদাহরণ আর কি। হি ওয়াজ দ্য পারফেক্ট জেন্টলম্যান ফর দ্য জেন্টলম্যানস গেম।
খেলা ভালোবাসেন বলেই ক্রিকেটে পাকিস্তানের পিছিয়ে পড়াটা ওর ভালো লাগছে না। অর্ক দাসের আশা, ইমরানের আমলে তার দেশের ক্রিকেটও আবার স্বমহিমায় ফিরবে।
আমাদের দুই দেশের মধ্যে লড়াই, ঝগড়া, টেরোরিজম সংক্রান্ত ইস্যুস, নানা ধরনের পলিটিক্যাল এজেন্ডা, বর্ডার নিয়ে এত টেনশন, এগুলো কোথায় গিয়ে দাঁড়াবে সেগুলো সময়ই বলবে। বিকজ পলিটিক্যাল এজেন্ডার আউটকাম কি হতে পারে সেটা সময় ছাড়া আর কেউ কিছু বলতে পারে না, এটা আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব নয়। কিন্তু আমি এইটুকুনি বলবো যে আজকে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন একটু নতুন করে আসার আলো দেখছি, হয়তো ক্রিকেটের জন্য আলো দেখছি, বিকজ পাকিস্তানও এত বছর ধরে ইন্টারন্যাশনাল এরিনায় খেলাধুলোর ক্ষেত্রে যথেষ্ট পিছিয়ে পড়েছে বিকজ অফ দ্য স্টেটস পলিটিক্যাল অ্যাফিলিয়েশনস, আজকে দাঁড়িয়ে সেই সিচুয়েশনটা যদি চেঞ্জ হয় তাহলে ভালো লাগবে, এবং ইমরান খানের জন্য আমাদের তরফ থেকে অসংখ্য কনগ্রাচুলেশনস, এবং আমরা আশাবাদী দ্যাট আ চেঞ্জ ইজ গোয়িং টু কাম।
কিন্তু খেলা আর রাজনীতি তো এক নয়, তবে খেলোয়াড়ের আগ্রাসী মনোভাব রাজনৈতিক কার্যকলাপে প্রতিফলিত হতে পারে বলে মনে করছেন ভারতীয় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল সৌভিক রায়। দিল্লি থেকে তিনি বলেন,
অ্যাজ এ ডিফেন্স পার্সোনাল, আর ইমরান খানের সাথে ফ্লাইও করেছি ইন '80s, বলতে পারি যে উনি খুব ফিয়ার্স কম্পিটিটর ক্রিকেট ফিল্ডে এবং বাইরে। আমার মনে হয় এই অ্যাটিটিউডটা ম্যানিফেস্ট করবে দেশ চালানোর সময়।
এয়ার ভাইস মার্শাল সৌভিক রায় বললেন, ক্রিকেট ক্যাপ্টেন হিসেবে এত জনপ্রিয় হয়েও ভোটে নেমে বারবার যার জামানত বাজেয়াপ্ত হয়েছে, এবার হঠাৎ তিনি জয়ী হয়ে একেবারে প্রধানমন্ত্রীর আসনে বসে পড়ছেন, এতেই বোঝা যাচ্ছে ওঁর পেছনে সেনাবাহিনীর মদত আছে। কাজেই সদিচ্ছা থাকলেও উনি কতটা কি করতে পারবেন সন্দেহ। তবে এই মুহূর্তে ভারতীয় জনগণের শুভেচ্ছা ইমরান খানের প্রতি। দীপঙ্ক চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আমাদের এবারের অনুষ্ঠান বিজ্ঞান বিষয়ক, তো পরবর্তী অনুষ্ঠানের মুখবন্ধ আপনাদের শোনাচ্ছেন সেলিম হোসেন।
ধন্যবাদ। এবার জলবায়ু সংক্রান্ত একটি রিপোর্টের কথা বলবো। এক সূত্রে জানা গেছে বিশ্বের 2/3 জনসংখ্যা পানির স্বল্পতার মাঝেই বসবাস করে। জলবায়ু পরিবর্তন এবং জনসংখ্যা বৃদ্ধি এই পানি স্বল্পতা আরও বৃদ্ধি করবে। ভয়েস অফ আমেরিকার স্টিভ বার্গানের প্রতিবেদন থেকে শোনাচ্ছেন সঞ্জনা ফিরোজ এবং তাওহিদুল ইসলাম।
চিলির বন্দর নগরী কোকিম্বোতে বৃষ্টি তেমন পড়েই না, গড়ে 50 মিলিমিটার বৃষ্টি পড়ে। সেখানে আছে কুয়াশা। কয়েক দশকের খরার কারণে পানি স্বল্পতা আরও বেড়েছে। কৃষি প্রকৌশলী পেড্রো হার্নান্ডেজ বলেন, যারা এই কুয়াশা ধরার কাজটি করছেন তারা কিছুটা হলেও এই পানি স্বল্পতার ব্যাপারে পরিত্রাণ দিতে পারছে বসবাসকারীদের। পেড্রো হার্নান্ডেজ আরও বললেন,
কিছু সম্প্রদায় আছে যাদের কাছে পানি খুব সহজলভ্য নয়। এখন কিছুটা পানি তারা পাচ্ছে এই কুয়াশা সংগ্রহকারীদের জন্য, যা তারা কৃষি কাজের জন্য ব্যবহার করছে।
কুয়াশা যখন পাহাড়ের ওপর থাকে তখন নিচে বিছানো জালের মাধ্যমে বিন্দু বিন্দু করে বড় পাত্রে জমা হয়। একটি জলপাই বাগানের জন্য যথেষ্ট পানি জমা হয় ওই বড় পাত্রে। কৃষক রিকার্ডো আলভারেজের প্রাণ বাঁচিয়েছে পানি সংরক্ষণের এই পন্থাটি। কৃষক রিকার্ডো বললেন,
এই পন্থাটি আমাদের জন্য অনেক সুবিধা করে দিয়েছে। আগে আমরা গবাধি পশু পালনের মাধ্যমে জীবন ধারণ করতাম এবং বেঁচে থাকার জন্য পশু নির্ভর কাজ তেমন সুফল আনেনি আমাদের জীবনে। ছেলেরা শহরে চলে গেছে কাজের জন্য। আমরা জলপাই বাগান করার সুযোগ পাই পানি সংরক্ষণের পন্থাটি শুরু হবার পর থেকেই।
রিকার্ডো বললেন, জলপাই চাষ আগামী প্রজন্ম এবং সম্প্রদায়ের জন্য একটি ভালো ও লাভজনক উদ্যোগ। তবে বিজ্ঞানীরা বলছেন এই কুয়াশা সংগ্রহকারীরা আরো ভালো কাজ করতে পারতেন। ভার্জিনিয়ার প্রযুক্তি প্রকৌশলী জোনাথন বোরিয়াকো বললেন, এই প্রক্রিয়াটি জালের উপর নির্ভর। প্রকৌশলী জোনাথন বললেন,
এই প্রক্রিয়ার সমস্যা হচ্ছে জালের বোনা যদি অতি বড় হয় তাহলে পানির বিন্দুগুলো সোজা ওই বড় পাত্রের বাইরে যেয়ে পড়ে, আর যদি জালের বোনা খুব ছোট হয় তাহলে পানির ফোঁটাগুলো জালে জমাট হয়ে থাকে। দুই ক্ষেত্রেই আমরা পানি হারাচ্ছি।
বরিয়েকো এবং তার সহকর্মীরা একটি তার তৈরি করেছেন যাকে তারা বলছেন ফগ হার্প। মাধ্যাকর্ষণ যেহেতু পানির বিন্দু নিচের দিকে টানে, এই প্রক্রিয়া পানি সংরক্ষণের ব্যাপারে সাহায্য করবে। এতে 3 গুণ বেশি পানি সংরক্ষণ করা সম্ভব হবে। ম্যাসাচুসেটসের প্রকৌশলী কৃপা ভারানাসি জানালেন আরও একটি প্রক্রিয়ার কথা।
fundamentally changes the way droplets move. Instead of following the wind streamline,
বিদ্যুতের সাহায্যেও পানি সংরক্ষণ করা সম্ভব। বৈদ্যুতিক শক্তি পানি পড়ার ধারাকে বদলে দেয় এবং পানি সংরক্ষণের মাত্রা বাড়িয়ে দেয়। যখন বৈদ্যুতিক সুইচটি চালু করা হয়, অতি অল্প পরিমাণে কুয়াশা দিক নির্দেশনা হারায়। বারাণসীর মূল উদ্দেশ্য হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রের টাওয়ার থেকে কুয়াশা সংরক্ষণ করা। তবে কেপ টাউন, দক্ষিণ আফ্রিকার মতো শহরগুলোতে যেখানে পানির স্বল্পতা অতিমাত্রায় বেশি, প্রযুক্তি সেখানে সুলভ।
শুনবেন এখন আজকের সম্পাদকীয়।
আর এই সম্পাদকীয়তে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন রয়েছে।
যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও সম্প্রতি আফগানিস্তান সফরের সময় বলেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানের জন্য দীর্ঘমেয়াদী অংশীদার হয়ে থাকবে। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এক বছর হল নতুন দক্ষিণ এশিয়া নীতি ঘোষণা করেছেন, যাতে অন্তর্ভুক্ত হয়েছে পরিস্থিতি ভিত্তিক পদক্ষেপ, কৃত্রিম সময়সীমার অপসারণ এবং আইনগত নয় এমন কর্তৃত্বধারী সেনাদের সরিয়ে নেয়া, যে রণকৌশল বাস্তবে কি কার্যকর হয়েছে বলে তিনি জানান। আফগান জনগণ এবং নিরাপত্তা বিভাগের কাছে স্পষ্ট বার্তা পৌঁছিয়েছে যে দেশ ও জনগণের জন্য অব্যাহত লড়াইয়ে যুক্তরাষ্ট্র তাদের সহায়তা দিয়ে যাবে। পররাষ্ট্রমন্ত্রী পম্পিও বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে আফগান সরকার এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে আরও নিরাপদ এবং আফগানদের নিজস্ব এবং নিজেদের পরিচালিত আফগানিস্তান গড়তে শর্তাবলী নির্ণয় করা। আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া বিষয়ে যুক্তরাষ্ট্র এসব শান্তি আলোচনার প্রতি সহায়তা, সুবিধা প্রদান এবং অংশগ্রহণও করবে, তবে শান্তিকে নির্ধারণ এবং চূড়ান্ত করতে হবে আফগানদের। মাতৃভূমি এবং তাদের জনগণের সুরক্ষায় তাদের অব্যাহত লড়াইয়ে যুক্তরাষ্ট্র তাদেরকে সহায়তা দিয়ে যাবে। পররাষ্ট্রমন্ত্রী পম্পিও বলেন, যুক্তরাষ্ট্র আশা করে যে এসব শান্তি আলোচনায় আন্তর্জাতিক নেতা ও বাহিনীদের ভূমিকাকে অন্তর্ভুক্ত করতে হবে। এই রণকৌশল তালিবানদের কাছেও স্পষ্ট বার্তা পাঠিয়েছে। মিস্টার পম্পিও বলেন, আমরা ইতিমধ্যে যুদ্ধক্ষেত্রে এর সুফল দেখতে পেয়েছি, যেখানে তালিবানদের অগ্রযাত্রা স্তিমিত হয়ে আসছে এবং তাদের সঙ্গে শান্তি স্থাপনের সম্ভাবনাও বাড়ছে। মিস্টার পম্পিও আফগান সরকার এবং নিরাপত্তা বাহিনীর প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন ব্যক্ত করেন, যারা নিরাপদ, নির্ভরযোগ্য এবং স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন, যেখানে আফগান জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটতে পারে। পররাষ্ট্রমন্ত্রী পম্পিও আফগান সরকারকে সংস্কারের সাফল্যে সাধুবাদ জানান। তিনি বলেন, আফগান সরকারের দুর্নীতি দমনে এবং অর্থনীতির পথচিত্র তৈরিতে আমি উৎসাহিত বোধ করছি। এছাড়াও তিনি খনন কাজে সম্ভাবনার কথাও উল্লেখ করেন। আফগান প্রেসিডেন্ট ডক্টর আশরাফ গানির পাশাপাশি দাঁড়িয়ে মিস্টার পম্পিও পুনর্ব্যক্ত করেন যে আফগান জনগণের নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং জবাবদিহিতার উন্নয়নে যুক্তরাষ্ট্র একত্রে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
যেমনটি কিনা একটু আগে সেলিম হোসেন বলেছেন যে এতে সম্পাদকীয়তে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে এবং ছিলও তাই। এখন আমাদের এবারের পরিবেশনা শিল্প, সংস্কৃতি এবং বিনোদন পর্ব। সেলিম হোসেন,
হ্যাঁ, বাংলা ভাষায় সাম্প্রতিককালের একজন সুপরিচিত কবি অংশুমান কর, এরই মধ্যে তার বেশ কিছু কবিতার বইও প্রকাশিত হয়েছে। সম্প্রতি গদ্যপদ্যের আসর এই সংগঠনের আমন্ত্রণে তিনি এসেছিলেন ওয়াশিংটনে, আর সেখানেই তার সঙ্গে কথা হয়েছে আহসানুল হকের।
কোনো কোনো বাড়ি লিন্টেল পর্যন্ত উঠে থেমে যায়, ঢালাই হয় না, জানলা দরজা বসে না, মাঠের প্রান্তে গ্রাম সে সবার মুখে ধুলোকালি মেখে দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাকতে থাকতে ইটের গায়ে জমে কালচে শ্যাওলা, কে যে এর মালিক, কে যে একটা গোটা বাড়ি বানাতে গিয়ে মাঝপথে থেমে গেছে, অনেক খোঁজ খবর করলে তবে হয়তো জানা যায়। মালিকের কথা বাড়িটার অবশ্য মনেও থাকে না, তার মেঝে খুঁড়ে গর্ত বানিয়ে আগুন জ্বালে ছেলেরা ফিস্টি করে, পোড়া দাগের ওপর ইট ঘষে ঘষে লেখা হয় সুমন প্লাস মল্লিকা। আর অন্য কোনো একদিন অন্য এক মল্লিকার পাপড়ি দোলে দেয় অন্য এক সুমন। সারা গ্রামের রাগ দেয়ালে দেয়ালে খিস্তি হয়ে ফুটে থাকে। যে বাড়ি তৈরি হয়ে গেছে, যে বাড়ির জানলা দরজা আছে, সে বাড়িতে কোনো ফিস্ট হয় না, সে বাড়িতে কেউ মল্লিকা দলে না, দেয়ালে লেখে না খিস্তি। এসবের জন্য চাই লিন্টল পর্যন্ত উঠে থেমে যাওয়া একটা বাড়ি, যে চায় ফিস্ট হোক, প্রস্তর যুগের শিলালিপির মতো দেয়ালে দেয়ালে লেখা হোক খিস্তি, প্রখর রৌদ্রের ভেতর পা টিপে টিপে একদিন সুমনের জন্য এসে দাঁড়াক মল্লিকা। মাঠের প্রান্তে গ্রামের শেষে তাই লিন্টেল পর্যন্ত উঠে থেমে যায় একটা বাড়ি, আমার কবিতা।
আজকে আমরা একজন কবির সাথে কথা বলবো। তিনি শুধু কবি নন, তিনি ঔপন্যাসিক, তিনি ছোট গল্পকার, নাট্যকার এবং ইংরেজির অধ্যাপক। পশ্চিমবঙ্গের সুপরিচিত কবি অংশুমান কর আমাদের আজকের অতিথি। জন্ম হয়েছিল তার বাঁকুড়া জেলায় এবং 70-এর দশকের প্রথম দিকে, 1974 সালের 19শে জুলাই। শৈশব কৈশোর কেটেছে বাঁকুড়ায় এবং তারপর বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তিনি বর্তমানে ইংরেজির অধ্যাপনা করছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কবিতা লেখা শুরু করেছিলেন বেশ অল্প বয়স থেকেই, গল্প দিয়ে বোধহয় সম্ভবত আপনার শুরু হয়। এই ঝোঁকটা সাহিত্যের প্রতি কিভাবে হলো?
মানে আসলে আমার যে বাড়িতে জন্ম, আমার জেঠু ছিলেন একটি স্কুলের মাস্টারমশাই এবং আমার বাড়িতে প্রচুর বই ছিল। তো আমি যখন একটু বড় হই, মানে ক্লাস 3-4, সেই সময় থেকেই আমি প্রচুর বাংলা কবিতা, গল্প, এমনকি উপন্যাস পড়তে শুরু করে দিয়েছিলাম, বুঝি বা না বুঝি। তো সেটা ভেতরে ক্রমশ প্রবেশ করতে থাকে। একটু যখন আরও সচেতনতা বাড়ে, মানে আমি যখন ক্লাস 7-8 আমি মনে করতে পারি আমি সমস্ত রবীন্দ্রনাথ পড়ে ফেলেছি, বুঝি না বুঝি, শরৎচন্দ্র পড়ে ফেলেছি, বঙ্কিমচন্দ্র পড়ে ফেলেছি, কবিতা হয়তো কম পড়তাম এবং চেনা কবিতার বৃত্ত, মানে যেগুলো বইয়ের পাতায় থাকতো তার মধ্যেই ঘোরাফেরা করতাম, যার ফলেই হয়তো আমি যখন লিখতে শুরু করি তখন আমি স্বাভাবিকভাবেই চলে গিয়েছিলাম গল্প লেখার দিকে। এবং তারপর আমি যখন ক্লাস 11-এ পড়ি, আমার মনে আছে যে আমি খ্রিশ্চান কলেজে পড়তাম, বাঁকুড়া জেলার একটি কলেজ, সেখানে আমার এক বন্ধু, সে আমার হাতে কবি উৎপল কুমার বসু, যিনি অত্যন্ত বড় মাপের বাংলা ভাষার একজন কবি, তার কবিতার বই তুলে দেয় এবং সেই বইটি পড়ে আমার একটা ঘোর লেগে যায়। কেমন সেই ঘোর সেটা আমি ঠিক বোঝাতে পারবো না, মানে আমার দিন রাত কাটতে থাকে উৎপল কুমার বসুর কবিতার সঙ্গে। আমি গল্প লেখা বন্ধ করি এবং কবিতা লেখা শুরু করি। এইটা ছিল সূচনার সময়টা আর কি। এবং তারপর থেকে কবিতা লিখেই চলেছি। আরও অনেক পরে আমি আবার গল্প এবং উপন্যাস লেখায় ফিরি, সেটা কিন্তু ততদিনে আমার মূলত কবি হিসেবেই সামান্য পরিচিতি তৈরি হয়ে গেছে। তো যে কারণে মানে মূলত কবিতার কাছেই আমি সমর্পিত।
আপনার তো 11টা কবিতার বই বের হয়েছে এবং 3টে উপন্যাস, এছাড়াও আপনি এর বাইরে নাটক লেখেন, ছোট গল্প লেখেন। আপনার কয়েকটি কবিতার বইয়ের নাম আমি এখানে উল্লেখ করতে চাই। একটি আপনার একটি সংকলন স্বনির্বাচিত অংশুমান, সেটাতে দেখছি যে আপনার কিছু কবিতার বইয়ের নাম আছে, খেলনা পিস্তল, গড়িয়ে নামছি, আপেল শহরের সম্রাট, বাঁকুড়া পুরুলিয়া কলকাতা, এগুলো হচ্ছে কবিতার বইয়ের নাম। জেহাদি তোমাকে, তার প্রথম কবিতাটির নাম হচ্ছে রক্ত করবীর রাজাকে, আরেকটি কবিতার বইয়ের নাম হচ্ছে আমার সোনার হরিণ, একজন বিষণ্ণ মানুষ কী কী করে, নামগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। আপনার কবিতার বিষয়বস্তু মূলত কী ধরনের?
এক কথায় উত্তর দেওয়া খুব মুশকিল, এই কারণে যে আমি বিভিন্ন বিষয় নিয়েই কবিতা লিখে থাকি। সেটা যেমন একজন ব্যক্তি মানুষ হিসেবে আমার সঙ্গে, আমার সময়, আমার সমাজ, আমার দেশ এবং তার বাইরে যে বড় পৃথিবী, যে বিশ্ব, তার যে প্রতিনিয়ত একটি আদান প্রদান এবং সংঘর্ষ চলছে, সেগুলো আমার কবিতায় ভীষণ জায়গা পায়। আমি ভীষণভাবেই রাজনীতি সচেতন একজন মানুষ, কাজেই গোটা বিশ্বের রাজনীতি এবং পশ্চিমবঙ্গের রাজনীতি, ভারতবর্ষের রাজনীতি, সেটাও আমার কবিতায় জায়গা পায়। তবে শেষ পর্যন্ত আমি হয়তো ওই যে একটা বই আছে না, যে একজন বিষণ্ণ মানুষ কী কী করে, আমার ওই বইয়ের ওই যে কবিতাটি, সেটি পড়লে দেখবেন যে তাতে আছে যে একজন বিষণ্ণ মানুষ সে কীভাবে এই পৃথিবীতে বেঁচে থাকছে। কোথাও একটা বিষণ্ণতা আমার কবিতায় বারবার বিষয় হিসেবে ফিরে এসেছে, একলা মানুষ বিষয় হিসেবে ফিরে এসেছে। এবং আমার কবিতা আসলে তৈরি হয়, ভীষণভাবে তৈরি হয় বিভিন্ন জিনিস দেখা থেকে। মানে আমি হয়তো বাসে করে যাচ্ছি, কোথাও রাস্তায় হাঁটছি, কারোর সঙ্গে কথা বলছি, অনেক কিছু আমি দেখতে থাকি এবং সেই দেখা থেকে ওই বিদ্যুৎ চমকের মতো একটি করে কবিতার লাইন হয়তো আমার কাছে চলে আসে বা কখনো সম্পূর্ণ একটি কবিতা চলে আসে। আরেকটা প্রক্রিয়া হচ্ছে যে কিছু কিছু ঘটনা এমন ঘটে আমাদের সমাজে আমাদের দেশে যেগুলোকে আমরা ইগনোর করতে পারি না, তখন সেই ঘটনার অভিঘাতেও খুব প্রত্যক্ষভাবে কোনো কোনো কবিতা আমার কাছে ধরা দিয়েছে। তো আমি একজন সেই রকম বিষণ্ণ মানুষ হয়তো যে তার সময় এবং সমাজের সঙ্গে প্রতিনিয়ত সংঘর্ষ করে বেঁচে থাকছে এবং সেটাই তার লেখার বিষয় হয়ে উঠছে।
আপনি বলছিলেন যে আপনার কবিতায় রাজনীতি প্রভাব ফেলে, ভারতের বর্তমান রাজনৈতিক যে অবস্থা সেটা নিয়ে আপনার ভাবনাটি কী?
হ্যাঁ, রাজনীতি নিয়ে কবিতা তো আমি লিখেইছি এবং সত্যি কথা বলতে কি ভারতবর্ষের যে অস্থিরতা গত কয়েক বছরে আমরা দেখছি রাজনৈতিক ক্ষেত্রে সেটা খুব চিন্তার কারণ। তার কারণ যে একটুখানি হলেও এটা তো ঠিক যে আমরা যে ভারতবর্ষকে চিনি সেই ভারতবর্ষ হচ্ছে গণতান্ত্রিক ঐতিহ্যকে রক্ষার ভারতবর্ষ, সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতার আদর্শকে বাঁচিয়ে রাখার ভারতবর্ষ, সে ভারতবর্ষ হচ্ছে সহিষ্ণু ভারতবর্ষ, সে ভারতবর্ষ তর্কপ্রিয় ভারতবর্ষ। একটু হলেও তো সত্যি যে ব্যক্তি স্বাধীনতা লেখক কবিদের কোথাও কোথাও আক্রান্ত হয়েছে, একটু হলেও তো সত্যি যে সহিষ্ণুতার অভাব আমরা লক্ষ্য করছি এবং যে কারণে মাঝে মাঝে এই প্রশ্ন জাগছে যে এই ভারতবর্ষ কি আমার এতদিনের চেনা ভারতবর্ষ, এই প্রশ্ন জাগছে। এবং যে কারণে আপনি যদি আমায় এই মুহূর্তে জিজ্ঞেস করেন আমি বলবো আমি খুবই চিন্তিত, আমি খুবই চিন্তিত। আমি জানি না যে যে সমস্ত ঘটনা ঘটছে সেই সমস্ত ঘটনা যদি ঘটতেই থাকে, কখনো কখনো ভারত সরকারের পক্ষ থেকে কিছু খুব ভূমিকা নেওয়া হচ্ছে যেগুলো পজিটিভ, কিন্তু তাও তো এই সমস্ত ঘটনা থামছে না এবং ঘটেই চলেছে। এবং মৌলবাদী শক্তিগুলি, বিভিন্ন ধর্মের মৌলবাদী শক্তিগুলি, এ কথাটা আমি স্পষ্ট করে বলবো, কোনো একটি ধর্মকে চিহ্নিত করা উচিত না, তারা খুব অ্যাক্টিভ এবং তারা খুব অ্যাক্টিভ কেবল ভারতবর্ষে নয়, যদি দেখেন তাহলে গোটা ভারতীয় উপমহাদেশ জুড়ে এবং আরও বড় করে বললে গোটা পৃথিবী জুড়ে এই ধর্মীয় মৌলবাদী শক্তিগুলো অত্যন্ত অ্যাক্টিভ এবং তারা জনসমর্থন পাচ্ছে। কাজেই ভারতবর্ষের রাজনীতি নিয়ে আমি যেমন চিন্তিত, উপমহাদেশের রাজনৈতিক অবস্থা নিয়ে আমি যেমন চিন্তিত, গোটা বিশ্বে মৌলবাদের এই দাপাদাপি দেখে আমি সত্যিই চিন্তিত।
প্রতিবেশী দেশ বাংলাদেশের রাজনীতি নিয়েও কি আপনি ভাবেন?
হ্যাঁ, ভাবি তো। বাংলাদেশের রাজনীতি নিয়েও তো আমি মানে যখন শাহবাগ আন্দোলন তুঙ্গে তখন আমি তা নিয়েও কবিতা লিখেছি এবং সেখানেও আমার বারবার এটা মনে হয়েছে যে দেখুন আমি জানি না সমস্ত কবি লেখকদের এরকমটাই হওয়া হয়তো স্বাভাবিক, কিন্তু কোনো কোনো ব্যতিক্রম তো থাকেই, কিন্তু সেখানেও তো ধর্মীয় মৌলবাদ মাথা চাড়া দিচ্ছে, চিন্তার স্বাধীনতা আক্রান্ত হচ্ছে এবং এটা বোধহয় গোটা আমাদের যে উপমহাদেশ, ভারতীয় উপমহাদেশ, এই উপমহাদেশে একটা রোগ হিসেবে ক্রমশ আমাদের সামনে আসছে এবং এটা খুব 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 দুশ্চিন্তার। এবং বাংলাদেশেও আমি জানি না যে যদি সত্যিই ক্ষমতার পালাবদল হয় তাহলে আগামী বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে, মাঝে মাঝে সেই শঙ্কাও আমার জাগে না যে তা বলবো না।
এবার একটু বাংলা ভাষার অবস্থা নিয়ে কথা বলি। বাংলা ভাষাটা পশ্চিমবঙ্গেই বলেন বা বাংলাদেশেই বলেন, ভাষাটা চর্চাটা মানুষের মধ্যে স্কুলে কলেজে শিক্ষা পাঠ্যক্রমে চর্চাটা কি ভালোর দিকে যাচ্ছে নাকি অবনতির দিকে যাচ্ছে?
না, এটা দুটো দিক আছে। মানে বাংলা এটা আমরা বারবারই শুনে থাকি, নানা সময়ে আমরা শুনে থাকি যে বাংলা ভাষা আক্রান্ত হচ্ছে, বাংলা ভাষা বিপন্ন। এটা হয়তো শহরকেন্দ্রিক যে বাংলা ভাষার চর্চা সেখানে কখনো কখনো এই কথাটা সত্যি মনে হয় যে স্কুল যদি দেখেন তাহলে দেখবেন যে ইংরেজি মাধ্যম স্কুলের সংখ্যা অনেক বেড়ে গেছে। আমি পশ্চিমবঙ্গের চিত্রটা বলছি, বাংলাদেশের সঠিক চিত্রটা অবশ্য আমার সামনে এই মুহূর্তে নেই, কিন্তু গ্রামগঞ্জে আপনি যদি যান, ছোট শহরে যদি যান, সেখানে কিন্তু বাংলা মাধ্যমের স্কুলগুলো এখনও পর্যন্ত আছে, ভীষণভাবেই আছে বাংলা মাধ্যমের স্কুলগুলো, নেই তা নয়। এবং ভাষার চর্চা আসলে আমি এটাও বিশ্বাস করি রাস্তায় একটা ভাষা বেঁচে থাকে, একটা ভাষাকে আপনি যদি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পরিসরে লালন করে বাঁচিয়ে রাখবেন মনে করেন তাহলে কোথাও একটা গোড়ায় গলদ হচ্ছে। এমনটা আমি বলছি না যে সেই চর্চাটা অপ্রয়োজনীয়, আমি বলছি না যে সেই চর্চাটা গুরুত্বহীন, কিন্তু তার বাইরেও কিন্তু একটা ভাষার প্রবহমানতা আছে এবং সেটা কিন্তু আসলে সাধারণ মানুষজন তাদের যে ব্যবহার সেই ব্যবহারের মধ্যে দিয়ে একটি ভাষা উজ্জীবিত হতে থাকে, ক্রমশ প্রাণ পায়, নতুন অর্থ পায়। তো সেদিক থেকে আমি চিন্তিত, কখনো কখনো চিন্তিত হই নিশ্চয়ই, কেননা বিশেষ করে ইংরেজি এবং কিছুটা ঈষৎ হিন্দির আগ্রাসন অন্তত পশ্চিমবঙ্গের যারা বাঙালি যারা বাংলা ভাষা ব্যবহার করেন তারা অস্বীকার করতে পারেন না। আবার একই সঙ্গে আমি বাংলা ভাষা যে খুব বড় একটা বিপন্নতার মুখোমুখি এখনই এসে পৌঁছেছে এত দূরও ভাবতে রাজি নই, এবং সেখানে বাংলাদেশ তো আমার একটা বিরাট বড় শক্তির জায়গা, মানে একটা দেশ তৈরি হয়েছে একটা ভাষার কারণে, এবং যতদিন বাংলাদেশ থাকবে যদি পশ্চিমবঙ্গ থেকে ধরে নিই হাইপোথেটিক্যালি বাংলা ভাষা মুছেও যায়, বাংলাদেশ থেকে তো আর যাবে না, তবে আমি সে আশঙ্কা করছি না যে পশ্চিমবঙ্গ থেকেও বাংলা ভাষা মুছে যাবে। এবং আমি দ্বিতীয় একটা কথা বলবো যে যখন আমরা এই আগ্রাসনের কথা বলছি এটা নিয়েও না বাড়াবাড়ি করাটা উচিত নয়, আগ্রাসনকে আমরা রুখবো, এটা যেমন আমাদের প্রতিজ্ঞা, তেমন একটি ভাষার সঙ্গে আরেকটি ভাষার সহজ আদান প্রদান সেটাকে আমরা বন্ধ করে দিতে পারি না, কেননা আদান প্রদানের মাধ্যমে কিন্তু আসলে ভাষা সমৃদ্ধ হয়। এবং বাংলা ভাষার যদি আমরা ইতিহাসটুকু দেখি তাহলে এই ভাষাটা কিন্তু কোনো একটি ভাষার উপরেই দাঁড়িয়ে রয়েছে এমনটা বলা যায় না, বাংলা ভাষাও আসলে একটি মিশ্র ভাষা, যে ভাষার মধ্যে আরও বহু ভাষার শব্দ প্রবেশ করেছে, আত্মীকরণ হয়েছে সেই সমস্ত শব্দের, এবং বাংলা ভাষাকে কিন্তু সেই সমস্ত শব্দ সমৃদ্ধ করেছে বলে আমি মনে করি। আদান প্রদানটা জরুরি, আগ্রাসন নয়, আগ্রাসনের বিরুদ্ধে।
বাংলাদেশের সাহিত্য আপনার সেটার সাথে কী রকম পরিচয় এবং কী মনে হয় বাংলাদেশে যারা লিখছেন বা যারা প্রয়াত হয়েছেন কিন্তু বাংলা সাহিত্যে যারা নাকি সুপরিচিত তাদের লেখা সম্পর্কে আপনার কী মনে হয়?
না, আমি খুবই শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করি, কয়েকজন মানুষের তো আমি ব্যক্তিগত সান্নিধ্য পেয়েছি যা আমার কাছে অমূল্য স্মৃতি হিসেবে, যেমন সৈয়দ শামসুল হক, যেমন বেলাল চৌধুরী, খুবই স্নেহ করতেন এরা আমাকে, একাধিকবার এদের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়েছে, আলাপ আড্ডা হয়েছে। শামসুর রহমান, তার বাইরেও আমাদের সময়ে একাধিক আমার বন্ধুবান্ধব যারা কবিতা লিখছেন আমি মনে করি যে তারা অত্যন্ত ক্ষমতাবান বাংলা ভাষার কবি, অত্যন্ত ক্ষমতাবান, এবং এটাও আমাকে নিরপেক্ষ দৃষ্টিতে বলতেই হবে, বিশেষ করে আমি বলবো গদ্য সাহিত্যের ক্ষেত্রে, উপন্যাস রচনার ক্ষেত্রে, ছোট গল্প রচনার ক্ষেত্রে বাংলাদেশের লেখকরা ঝুঁকি নিতে পারেন অনেক বেশি, তারা পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণামূলক লেখা অনেক বেশি লিখছেন। আমি মানের দিক থেকে তুলনায় যাব না, হয়তো সেটা উচিত হবে না, কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তারা অনেক বেশি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, এটা আমার বারবার মনে হয়েছে।
অংশুমান কর, আপনি আমাদের আজকে সময় দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ আপনাদেরও ভয়েস অফ আমেরিকাকে যে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন বলে।
যাচ্ছি এখন আজকের মিতালিতে, আপনাদের জিজ্ঞাসা, আপনাদের প্রশ্ন, আমাদের জবাব। উপস্থাপন করছেন তাহেরা কিবরিয়া, রোকেয়া হায়দার।
শ্রোতাবন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মিতালির আসর, আশা করি আপনারা সবাই ভালো আছেন।
মিতালির আসর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তাহেরা, আজকে আমরা প্রথমে আমাদের একজন শ্রোতাবন্ধু লাইনে আছেন, তার সঙ্গে কথা বলেই শুরু করি। তিনি আমাদের দীর্ঘদিনের শ্রোতা এবং নিয়মিত আমাদের কাছে ইমেল পাঠান, সবুজ বিশ্বাস। হ্যাঁ, হ্যালো।
হ্যালো,
হ্যাঁ বলুন, আপনি শুনতে পাচ্ছেন আমাদের?
হ্যাঁ শুনতে পাচ্ছি ম্যাম। আমি সবুজ বিশ্বাস, জঙ্গিপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত থেকে বলছি।
কেমন আছেন আপনি?
আমি খুবই ভালো আছি, আপনাদের অনুষ্ঠান শুনে আমি আরো ভালো থাকি।
খুব ভালো কথা। তো আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত কি আপনার মুখেই শুনি তাহলে?
হ্যাঁ, আমি তো ভয়েস অফ আমেরিকার শ্রোতা সেই ছেলেবেলা থেকে, ছাত্র অবস্থা থেকেই।
আচ্ছা।
সেই ছাত্র অবস্থা থেকেই ভয়েস অফ আমেরিকার আমাকে যেটা আকৃষ্ট করেছে, এবং আমি যার জন্য এখন পর্যন্ত ভয়েস অফ আমেরিকার একজন শ্রোতা, সেটা আপনাদের এত সুন্দর অনুষ্ঠান উপস্থাপনা, এত সুন্দর মানে মধুর কণ্ঠ ভরা,
শুনতে খুব ভালো লাগছে।
আমি তো ভাষা হারিয়ে ফেলছি আপনাদের এ করতে গিয়ে।
শুনুন, আপনি একটা কথা বলুন তো। হ্যালো সবুজ বিশ্বাস, আপনি কত বছর শুনছেন ঠিক আমাদের অনুষ্ঠান?
আমি অন্তত 20 বছর থেকে শুনছি।
আচ্ছা, এটা তো খুব ভালো কথা তাহেরা, কারণ একজন নিয়মিত
দীর্ঘদিনের শ্রোতা, এবং শুধুমাত্র শুনছেন না, আমাদের কাছে কিন্তু নিয়মিত ইমেল পাঠাচ্ছেন, ইমেল পাঠাচ্ছেন এবং কোন অনুষ্ঠানটি ভালো লাগছে। এই যেমন খুব সম্প্রতি একটি ইমেল পাঠিয়েছেন, সেখানে উনি উল্লেখ করেছেন শ্রোতা বন্ধু শামিমা আক্তার লিপির সাক্ষাৎকার বড় ভালো লাগলো, কারণ সাধারণত কোনো মহিলা শ্রোতা বন্ধুর কথা শোনা যায় না।
তার মানে উনি লক্ষ্য করতেন, সবুজ বিশ্বাস, হ্যাঁ আমরাও এটা বলি যে মহিলারা শোনেন, অনেক ক্লাবের তালিকায় দেখি মহিলাদের নাম নাম আছে, কিন্তু মহিলারা চিঠিও লেখেন না, ইমেলও তেমন পাঠান না, আর মন্তব্য বক্তব্য তো তাদের কাছ থেকে প্রায় পাওয়া যায় না। তো আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো। হ্যাঁ বলুন।
হ্যাঁ, আপনাদের যে অনুষ্ঠানের যে বাচনভঙ্গি এবং এত মধুর কণ্ঠে, সেটা আমাকে খুব আকৃষ্ট করে। তাছাড়া বিভিন্ন বিষয় নিয়ে যে আপনাদের হ্যালো ওয়াশিংটন এবং আলাপনে যেসব আন্তর্জাতিক স্তর বা বিভিন্ন নানান বিষয় নিয়ে যেসব বিশ্লেষণাত্মক তথ্যমূলক এত সুন্দর করে পরিবেশন করা হয়, যেটা না শুনলে মনে হবে যে আমরা কি একটা মিস করেছি, কি একটা শুনিনি।
হ্যাঁ, আমাদের আসলে সব পরিবেশনে আমরা নিজেদের এটাই মনে করি যে সার্থকতা সেখানেই, যদি আমাদের শ্রোতাদের কাজে আসে, তাদের ভালো লাগে, তাই তো তাহারা?
হ্যাঁ নিশ্চয়ই, আর সেদিকটা লক্ষ্য রেখেই আমরা চাই আমাদের অনুষ্ঠানের মান উন্নত রাখা এবং সবসময় ভালো অনুষ্ঠান পরিবেশন করা, তথ্য বহুল অনুষ্ঠান পরিবেশন করা,
সেটাই যে মানুষের কাজে লাগবে, তা না হলে তো আমাদের এই সম্প্রচারের কোনো সার্থকতাই নেই।
আমি হ্যালো ওয়াশিংটন, কলিন অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটন এবং আলাপন, এই দুটো অনুষ্ঠান তো আমার খুব অত্যন্ত প্রিয়, এবং মিতালি আমার ভালো লাগে, বিভিন্ন অনেক শ্রোতার কথা শোনা যায়, তাদের অভিমত শোনা যায়, তাদের রেডিও সংক্রান্ত অনুষ্ঠান সংক্রান্ত অনেক তথ্য আমরা তাদের কাছ থেকে পেয়ে যাই, এবং তাদের সঙ্গে আমাদের এই
একটা মেলবন্ধন তৈরি হয়ে যায় আপনাদের সঙ্গে, তাই তো?
আমার আমাকে খুব আকৃষ্ট করে।
হ্যাঁ সবুজ বিশ্বাস, আর একটু জানতে চাই যে আপনি কি আমাদের ওয়েবসাইট এবং ফেসবুকে যান, সেখানে আমাদের যে পোস্টিং গুলি আছে, আমরা যে সংবাদগুলো দিয়ে থাকি, কেমন লাগছে? ছোট ছোট ভিডিও ক্লিপস আছে।
এখন আমার বর্তমানে আমি কিন্তু সমস্ত কিছু আপনাদের অনলাইনে এবং সোশ্যাল মিডিয়াতে সরাসরি আমি শুনি, আমার সাধারণ সেটটিকে আমি একেবারে আমার পূর্বপুরুষ মানে উত্তরাধিকার সূত্রে আমার যে বাবার বহুল স্মৃতি বিজড়িত যে রেডিও সেটটি, সেটি মানে সেইটিকে আমি আলমারিতে এখন স্থান দিয়েছি। এখন সমস্ত কিছু আপনারা যে এত যুগের সঙ্গে মানে তাল মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় যে লাইভ সম্প্রচারণ এবং তার ইন্টারনেটে এই অনুষ্ঠান প্রচার করা, সেটা তো আমি এই আধুনিক যুগের আমি সুযোগ সুবিধাটাই আমি গ্রহণ করি।
হ্যাঁ, সেটা যদি আমাদের অন্য শ্রোতারাও সবাই পেতেন তাহলে আমাদের ভালো লাগতো, কারণ সবার জন্য তো সহজ সাধ্য নয়, এবং অনেক অঞ্চলে গিয়ে ইন্টারনেট ক্যাফেও নেই যে সেখানে গিয়ে দেখবে, তবুও বহু শ্রোতাই তাদের মোবাইল ফোন বা ইন্টারনেটে যাওয়ার সুযোগ সুবিধা পাচ্ছে, আর সেটা জেনে আমাদের খুব ভালো লাগলো। তো সবুজ বিশ্বাস, আজকে আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, আর কিছু বলতে চান?
আমি আমার একটা শুধু অনুষ্ঠান পেলে আমি খুব খুশি হতাম, যদি ভয়েস অফ আমেরিকা মাসে একটি করে, আমরা তো আলাপনে সাপ্তাহিক একটা অনুষ্ঠান পাই, একটু যদি শ্রোতাদের লেখালেখির ব্যাপারে একটু একটা কোনো বিষয় ভিত্তিক অনুষ্ঠান থাকতো, তাতে সেটা সাহিত্যমূলক হোক বা সমাজের কাজে লাগুক বা আন্তর্জাতিক স্তরে হোক, যে কোনো একটা বিষয় ভয়েস অফ আমেরিকা মাসে একটি পক্ষ রাখবেন এবং শ্রোতারা তাদের তাদের লেখনির মাধ্যমে, সেটা মূলত পত্র বা ইমেল মারফতই, এটা আমি কোনো মোবাইল বা এরকম আমি ভয়েসের মাধ্যমে চাইছি না, লেখার মাধ্যমে চাইছি, তাহলে হতো কি আমরা একটা আর একটা ভালো একটু অনুষ্ঠান পেতাম, সেই অনুষ্ঠানটা আমাদের সমাজ জীবনের ওপরে হতে পারে, আমাদের আন্তর্জাতিক রাজনৈতিক ধর্মীয় এমন কিছু সমৃদ্ধমূলক আমি একটা লেখার অনুষ্ঠান চাইছিলাম, তাহলে আমার খুব ভালো হতো।
আপনার এই পরামর্শের জন্য অনেক অনেক ধন্যবাদ, আপনার মতামতের জন্য, আমরা চেষ্টা করব আপনার এই অনুরোধ পূরণ করার জন্য।
আমাদের সাথে ফোনে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদেরকে অনেক ভালো ভালো আরো অনুষ্ঠান উপহার দেবেন।
আপনিও ভালো থাকুন, ধন্যবাদ।
এবার অন্যান্য চিঠির দিকে মনোযোগ দেওয়া যাক, তাহেরা হাতে তো দেখছি অনেকগুলো ইমেল।
জি, ইমেল এসেছে এম আব্দুর রাজ্জাকের কাছ থেকে। এম আব্দুর রাজ্জাক সড়ক আন্তর্জাতিক রেডিও লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট, নিমাই দিঘি, ডাক ছাতিন গ্রাম, থানা আদমদিঘি, বগুড়া থেকে। আব্দুর রাজ্জাক লিখেছেন, আমি এবং আমাদের ক্লাবের সদস্যরা আপনাদের অনুষ্ঠান নিয়মিত শুনছি, ওয়েবসাইট খুবই সুন্দর, অনলাইন অনুষ্ঠানগুলো ভালো, আমাদের ক্লাবের লক্ষ্য হচ্ছে নতুন সদস্য সংখ্যা বাড়ানো, ছাত্রছাত্রীদের জন্য লেখাপড়ার সামগ্রী বিনামূল্যে বিতরণ করা, যেমন বই কলম ইত্যাদি, দরিদ্রদের জন্য ওষুধ বিতরণ, ধূমপান বিরোধী অভিযান, বৃক্ষরোপণ সহ আরও সমাজ উন্নয়নমূলক কাজ করে থাকি। তো আমাদের ক্লাবের জন্য প্যাড, পেন, ওয়ার্ড বুক, ডায়েরি, স্টিকার্স, উপহার সামগ্রী।
ঠিক আছে, আমাদের হাতে এলে আমরা কিছু পাঠাবার চেষ্টা করব এবং বাংলাদেশে পাঠিয়ে দেব। বাংলাদেশে আমাদের শ্রোতার সমন্বয়কারী যারা আছেন তারা আপনাদের কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। তো চিঠি লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
এরপরের চিঠিটি লিখেছেন আবদুল্লাহ শেখ মোহাম্মদ ইব্রাহিম, গ্রাম গাঙ্গুলিডাঙ্গা, ডাক কোশিগ্রাম, বর্ধমান থেকে। লিখেছেন, আই এম এ রেগুলার লিসনার্স অফ ভিওএ বাংলা সার্ভিস। আই লাভ টু লিসন ওয়ার্ল্ড নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স, স্পোর্টস নিউজ, নিউজ ফ্রম বাংলাদেশ। প্লিজ সেন্ড মি লেটেস্ট প্রোগ্রাম স্কেজুল, ক্যালেন্ডার অ্যান্ড ম্যাগাজিন অ্যান্ড ডায়েরি ইন মাই অ্যাড্রেস।
ভাই, ক্যালেন্ডার এবং ম্যাগাজিন তো আমাদের কিছু নেই, ক্যালেন্ডার এবং কোনো উপহার সামগ্রী থাকলে পাঠাবার ব্যবস্থা করব। আপনি বাংলাতেই লিখতে পারেন, আমরা তো বাংলাতেই প্রচার করি। যাই হোক, আপনি ইংরেজিতে লিখেছেন, ভালো, আমাদের অনুষ্ঠান ভালো লাগছে। আপনি বিশ্ব সংবাদ শোনেন এবং অন্যান্য অনুষ্ঠান শোনেন, তারপরেও অনুরোধ করছি যে এরপরে অনুষ্ঠান সম্পর্কে ভালো মন্দ যে কোনো পরামর্শ মতামত থাকলে আমাদের বিস্তারিতভাবে জানাবেন, কেমন?
আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ। এরপরের চিঠিটি লিখেছেন ফয়সাল আহমেদ শিপন, ঘোড়াদায়ের গোপালগঞ্জ থেকে। লিখেছেন, পাকিস্তানে 25 জুলাই অনুষ্ঠিত জাতীয় নির্বাচন নিয়ে মাসকাবাত হাসান, এ বি শাহেদ এবং ভয়েস অফ আমেরিকায় উর্দু বিভাগের রাজি রিজভির সাথে সেলিম হোসেনের আলাপচারিতা থেকে নির্বাচন সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছি। অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ ফয়সাল আহমেদ শিপন, আবারও লিখবেন।
তো তাহলে আজকে হাতে আর সময় নেই, আমাদের উঠতে হয়। সবাইকে আর একবার শুভেচ্ছা জানিয়ে আমরা মিতালির আসর এখানে শেষ করতে পারি।
শ্রোতবন্ধুরা, আমাদের কাছে সরাসরি আপনারা ডাকযোগে চিঠি পাঠাতে পারেন, ফেসবুক এবং ইমেল করেও আপনাদের মতামত প্রশ্ন জানাতে পারেন। সেই সঙ্গে আপনাদের ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
মিতালির আসর আজ এ পর্যন্তই।
আমাদের শেষ পরিবেশনা বিশ্ব সংবাদ সংক্ষিপ্ত সংস্করণে, তবে তার আগের বিষয়ে, তার আগের একটি রিপোর্ট আছে সকার নিয়ে, ফুটবল নিয়ে।
এটা আসলে পঙ্গুদের ফুটবল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় পঙ্গুদের একটি ফুটবল ক্লাব রয়েছে, আর এই ক্লাবের বেশিরভাগ খেলোয়াড়ই ইসরায়েলি গুলির কারণেই পঙ্গু হয়েছেন। তাদের গল্প শোনাচ্ছেন ভয়েস অফ আমেরিকার এরাশ আরাবাসাদির প্রতিবেদন থেকে রোকেয়া হায়দার এবং তাহিদুল ইসলাম।
ফিলিস্তিনের একজন আইন প্রণেতা গাজা উপত্যকায় একটি ফুটবল ক্লাব গঠন করেছেন এবং এই দলটিকে বলা হয় হিরোদের একটি দল। তহিদ, এই দলের খেলোয়াড়রা কিন্তু অভিনব।
জি,
তাদের কারো কারো হয়তো হাত নেই, কারো কারো পা নেই, অনেকের হয়তো একটি হাত একটি পা নেই, কিন্তু তারা শারীরিকভাবে এইভাবে বাধাগ্রস্ত এবং পঙ্গু হলেও তাদের প্রিয় খেলাটি ঠিকই খেলে চলেছেন, ফুটবল। হারাননি তারা প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা শক্তিও। এই দলের কোচ খালিদ আল মানবু যেমন বলছিলেন,
We train with the one foot we have and not two. They have a special training for both physical training and skills.
আমাদের দুটি নয়, একটি পা রয়েছে এবং আমরা এক পা দিয়েই প্রশিক্ষণ নেই। তাদের শারীরিক প্রশিক্ষণ এবং দক্ষতা উভয়ের জন্য বিশেষ প্রশিক্ষণ আছে। এক পায়ের জন্য আপনাকে শারীরিকভাবে সুস্থ থাকতে বিশেষ ধরনের প্রশিক্ষণ নিতে হয়।
এই দলের সদস্যদের বয়স 16 থেকে 40 বছরের মধ্যে। তারা প্রতিদিন ব্যায়াম করেন, অনুশীলনের জন্য প্রতি সোমবার একসঙ্গে মেলেন এবং একসঙ্গেই তারা সব কাজকর্ম করেন। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন ফর অ্যাম্পুটিস তার একজন সদস্য ফুয়াদ আবু গালিউন যেমন বলছিলেন,
গোলরক্ষক
সহ দলে বর্তমানে 15 জন লোক রয়েছে, কিন্তু আমাদের অন্যান্য অঞ্চলেও আরো অনেকে রয়েছেন এবং আল্লাহর ইচ্ছায় আমরা অন্য অঞ্চলেও দল গঠন করব।
এইরকমই উৎসাহ তাদের সবার মধ্যে। ফিলিস্তিনের আইন প্রণেতা ফুয়াদ আবু গালিউন বলেন, ব্রিটেন এবং তুরস্কের পঙ্গুদের একটি খেলা দেখার পর তারা এই ক্লাব গঠনের ধারণাটি পেয়েছিলেন। আর তিনি বললেন, বেশিরভাগ খেলোয়াড়ই ইসরায়েলি গুলির শিকার। তিনি যেমন বলছিলেন,
70%
খেলোয়াড়ই যুদ্ধের কারণে পঙ্গু হয়েছে, মাত্র 3 জনের পঙ্গুত্বের কারণ যুদ্ধ নয়।
সত্যিই দুঃখজনক, সংঘর্ষে হাত পা হারালেও তাদের কিন্তু প্রচণ্ড একাগ্রতা রয়েছে, ইচ্ছা শক্তি রয়েছে। দলের খেলোয়াড় আব্দুল মাজিদ সামির আবু আয়লেক তার বক্তব্য ছিল,
We want to change the idea that the Palestinian people love war and problems. We love to live in peace and to have peaceful relations with other countries.
ফিলিস্তিনি জনগণ যুদ্ধ এবং সমস্যাগুলি পছন্দ করে এমন ধারণা আমরা পরিবর্তন করতে চাই। আমরা শান্তিতে বসবাস করতে চাই এবং অন্য দেশের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পছন্দ করি। আমরা একটি বার্তা দিতে চাই, আর তা হলো আমরা জীবনকে ভালোবাসি।
সত্যি সব মানুষই যেখানেই হোক, যুদ্ধ সংঘর্ষের বাইরে বা শান্তিপূর্ণ কোনো অবস্থানে শান্তিতেই জীবন যাপন করতে চায়, তাই না? তো 2018 সালের মার্চ মাসে এই দলটির প্রশিক্ষণ শুরু হয়। আয়োজকরা এখন পর্যন্ত দুটি ম্যাচের আয়োজন করেছিলেন এবং প্রায় 3,000 দর্শক সেই খেলা দেখেছেন। তো দলটির গঠনকারী আইন প্রণেতা আশা করছেন যে প্রতিবন্ধীদের জন্য একটি লীগ গঠন করবেন তারা, এবং একদিন না একদিন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফার সঙ্গে তারা যুক্ত হবেন, তেমনটাই সবার আশা এবং আমরাও আশা করছি তাই।
আমরা বুঝতেই পাচ্ছেন যে একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। শেষ করবার আগে রয়েছে সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ। সেলিম হোসেন,
আনিস আহমেদ শোনাচ্ছেন অবশ্যই বিশ্ব সংবাদ।
হ্যাঁ, বিশ্ব সংবাদে খানিকটা হালনাগাদ হয়েছে। আমরা যে সহিংসতার কথা বলছিলাম যে একটি ধাত্রী প্রশিক্ষণ কেন্দ্রে আক্রমণ হয়েছে, এখন যে খবরটি পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে সেখানে ওই আক্রমণে অন্তত 3 জন তাদের স্টাফ মেম্বার, তাদের কর্মী নিহত হয়েছেন। পূর্ণাঙ্গ খবরটি এরকম। আফগানিস্তানের পূর্বাঞ্চলের কর্মকর্তারা বলছেন যে জঙ্গিরা একটি ধাত্রী প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালিয়েছে, তাতে 3 জন স্টাফ তাদের নিহত হয়েছে। কর্তৃপক্ষ বলছে যে আজ নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদের মধ্যাঞ্চলে বিস্ফোরণ ঘটেছে এবং রয়ে রয়ে বন্দুকের গুলি শব্দ শোনা গেছে। এবং যে শীর্ষ সংবাদটি আমরা তখন পড়েছিলাম সেটি অপরিবর্তিতই রয়েছে। তালিবান এই খবরটি নিশ্চিত করেছে যে এই সপ্তাহে কাতারে তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনা হয়েছে, যাতে করে আলোচনার মাধ্যমে 17 বছর ধরে চলে আসা আফগান যুদ্ধের অবসান ঘটানো যায়। তালিবানের একজন শীর্ষ কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে বলেছেন যে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পররাষ্ট্র দপ্তরের উপপররাষ্ট্রমন্ত্রী অ্যালিস ওয়েলস দোহায় ওই বৈঠকে যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আফগান বিদ্রোহীদের সঙ্গে বৈঠকের খবর সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এ সম্পর্কে প্রশ্ন করা হলে পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা বলেন যে আফগান সরকারের সঙ্গে নিবিড় পরামর্শের মাধ্যমে শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র বিভিন্ন দিক খতিয়ে দেখছে। কুর্দি সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক কাউন্সিল বা SDC সিরিয়ার সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বলছে যে তারা সে দেশে 7 বছর ধরে চলে আসা সহিংসতার অবসান ঘটাতে সরকারের সঙ্গে সহযোগিতা করে যাবে। দামেস্কে ওই বৈঠক শেষে আজ SDC বলেছে যে একটি গণতান্ত্রিক ও স্বায়ত্তশাসিত সিরিয়া প্রতিষ্ঠার পথচিত্র তৈরির ব্যাপারে তারা একত্রে কাজ করতে রাজি হয়েছেন। এটি ছিল সিরিয়ার রাজধানীতে SDC প্রথম ঘোষিত সফর, যাতে এই আভাস পাওয়া যায় যে কুর্দি কর্তৃপক্ষ প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে যোগাযোগের পথ খোলা রাখতে চায়। SDC সিরিয়ার ভিতরে তাদের নিজস্ব অঞ্চলের স্বায়ত্ত শাসন সংরক্ষণের জন্য আসাদ সরকারের সঙ্গে রাজনৈতিক সমঝোতায়ও পৌঁছতে চায়। ওয়াশিংটনের সাবেক আর্চ বিশপ থিওডোর ম্যাকেরিক, যার বিরুদ্ধে যৌন হয়রানি করার অভিযোগ রয়েছে, তিনি কার্ডিনাল হিসেবে পদত্যাগ করেছেন বলে আজ ভ্যাটিকান জানিয়েছে। আজ ভ্যাটিকান প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে যে পোপ ফ্রান্সিস ওই পদত্যাগ পত্র গ্রহণ করেছেন। 88 বছর বয়সী এই লোক হচ্ছেন যুক্তরাষ্ট্রের ক্যাথলিকদের সর্বোচ্চ পদাধিকারী, যাকে যৌন হয়রানির অভিযোগে পদচ্যুত করা হল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে বনাগ্নির কারণে প্রায় 500টি ভবন বিধ্বস্ত হয়েছে এবং কর্মকর্তারা বলছেন যে আগুনের লেলিহান শিখার কারণে আরও 5,000টি বাড়ি ঘর হুমকির মুখে রয়েছে। আগুন নেভাতে গিয়ে এরই মধ্যে 2 জন অগ্নি নির্বাপক প্রাণ হারিয়েছেন। তো এই ছিল মোটামুটি এখনকার মতো সর্বশেষ
সংক্ষিপ্ত সংবাদ। জি, আজকের অনুষ্ঠানে উপস্থিত আনিস আহমেদ, সেলিম হোসেন এবং আমি সরকার কবিরুদ্দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের সঙ্গে আজকের এই অনুষ্ঠানে স্টুডিওতে প্রযোজক ছিলেন জয়তী দাশগুপ্ত, ফেসবুক লাইভ সম্প্রচারে সহায়তা করলেন শাহাদাত হোসেন সবুজ, এবং আজকে প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন বিল হেন্দ্রাদে। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
শুভরাত্রি সবাইকে।
This program has come to you from the Voice of America, Washington.